Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আর আজকের বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম 100 দিন। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যেমন শুনলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিন। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন বিশিষ্ট অতিথি ডক্টর জিল্লুর রহমান খান। ডক্টর খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে রলিন্স কলেজে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি ডক্টর শফিকুর রহমান। তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, আমাদের অনুষ্ঠান চলাকালীন সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2022609981। আপনারা, আমাদের স্টুডিও পরিবর্তন হয়েছে, এর জন্য আমরা আপনারা আগে যে নম্বরে টেলিফোন করতেন এই নম্বর কিন্তু সেই নম্বর নয়, এটা নতুন একটা নম্বর, অন্য স্টুডিওর নম্বর বলছি, 2022609981। আপনারা এছাড়াও ফেসবুকে প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক, অনেকে অলরেডি কল করছেন। হ্যালো,
মোহাম্মদ আশরাফ মির্জা, বকুন্না, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি আমি। আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প 100 দিনে যে রাষ্ট্রপতি কাজ সম্পূর্ণ করলেন, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হয়েছে তার, তার যে কর্মসূচি তার বড় অ্যাচিভমেন্টটা কি এবং সবচেয়ে বড় ব্যর্থতাটা কি? থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফ মির্জা, তিনি কল করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে। তার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের 100 দিনে সবচাইতে বড় অ্যাচিভমেন্ট কি এবং সবচাইতে বড় ব্যর্থতা কি? আমি প্রথমেই যাচ্ছি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে, আপনি কি বলেন?
সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা যে রিপাবলিকানের কংগ্রেসের উনি সাপোর্ট পেলেন একটা সুপ্রিম কোর্ট জাজকে অ্যাপয়েন্ট করার জন্য, এবং তার জন্য একটা আইন করা হয়েছিল 100 বছর আগে, যে সুপ্রিম কোর্ট জাজদের যদি আপনার সেনেটের অপোজিশনের 60 ভোট তারা করতে পারে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট হবে না। তো এই জিনিসটা তারা চেঞ্জ করলো, এই ডোনাল্ড ট্রাম্পই করালেন, করিয়ে তার একজন প্রার্থীকে তিনি সুপ্রিম কোর্টের জাজ করে দিলেন। এটা একটা এই 100 দিনের অ্যাচিভমেন্ট। কিন্তু অন্যদিকে বলতে গেলে, ওনার এই যে 100 দিনে আর কোনো প্রেসিডেন্টের এই যে আপনার পপুলার সাপোর্ট যে 40% নেমে আছে, এইটা কিন্তু হিস্ট্রিতে কোনোখানে হয়নি। ওর এখন সাপোর্ট নেমে এসছে 40% অফ আমেরিকান সাপোর্ট হিম অনলি। তো এটা 100 দিনের এটা মানে খুব দুঃখজনক। আরেকটা জিনিস হচ্ছে যে উনি এই যে ক্যাবিনেটে তার সমস্ত যে অ্যাপয়েন্টমেন্টগুলো যে দিয়েছেন, সে মিলিয়নার্স আর বিলিয়নার্স অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কারণ এটা তো ডেমোক্রেসির জন্য তো এটা খুব একটা সুখবর নয়, কারণ ডেমোক্রেসি ডিলস উইথ দ্য পিপল। আপনি যদি পলিসি মেকারদের সুপার রিচ করে ফেলেন, তাহলে কিন্তু যে মধ্যবিত্ত এবং যারা মানে কাজ করে খাচ্ছে তাদের কিন্তু অসুবিধা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে কাদের কাজ করে যাদের খাচ্ছে তাদের সাপোর্ট না পেলে ট্রাম্প প্রেসিডেন্ট কোনোদিন হতে পারতেন না। তো এখন এই কন্ট্রাডিকশনস, ট্রাম্পের অনেক কন্ট্রাডিকশনস আছে, কন্ট্রাডিকশনস দুই একটা কন্ট্রাডিকশনস তারপরে বলি। একটা হচ্ছে আমরা বলি 360 ডিগ্রি চেঞ্জ বলি আমরা, নেটো, তিনি বলেন নেটোর একেবারে কোনো দরকার নেই, তারপরে সম্পূর্ণ ঘুরিয়ে পড়বে, নেটো প্রচুর দরকার আছে। তারপরে ও আপনার রাশিয়ার ব্যাপারে উনি বললেন রাশিয়ার তো বিরাট একটা সাপোর্টের দরকার। এখন দেখা যাচ্ছে উনি খুব ঘুরিয়ে নিচ্ছেন ব্যাপারটা। চাইনিজদের উনি ডিনাউন্স করলেন যে ওরা চাইনিজ কারেন্সি ম্যানিপুলেশন করছে। তারপর দেখা গেল বলছেন চাইনিজ আসলেন আপনার ফ্লোরিডা হোয়াইট হাউসে মিটিং হলো, সেটা মারে লেগো বলা হয় সাউথ ফ্লোরিডা, সেখানে খুব করলেন। এবং চাইনিজ যারা ছিল তাদের বললেন যে আপনার ইয়েতে এই যে আপনার যে স্ট্রাইকে আপনার সিরিয়ার যে স্ট্রাইকটা সেটা উনি চাইনিজদের অলরেডি বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন এবং তারা খুব এরা এনজয় করেছে। তার ওখানে তিনি বলেছেন, এখানে আমি আপনাকে কোট করছি আজকের নিউজ পেপার থেকেই, যে খুব সুন্দর একটা পার্টি হয়েছিল, সেখানেই উনি এই ওদের বুঝিয়ে বলেছেন যে তিনি ওই মিসাইল স্ট্রাইক করবেন, কারণ যে তারা আসাদ রেজিম আপনার ওই মাস ডিস্ট্রাকশনের যে ওয়েপন্স ইউজ করেছে এবং সেই জন্যে তিনি ওই স্ট্রাইকটা করবে। তারপরে আপনার জুলিয়ান আসানি বলে একজন আছে, তিনি উইকিলিক্স, তো তিনি তাকে তুমি সাংঘাতিক ভাবে সাপোর্ট দিয়েছিলেন একবার উইকিলিক্সের ব্যাপার, কোনো ঝামেলা নেই। এখন দেখা যাচ্ছে উনি সমস্ত ঘুরিয়ে ফেলেছেন সমস্ত, কারণ ওরা এখন FBI আবার ওনার যে কতগুলো আপনার সাদ্রের তাদের যে কানেকশন রাশিয়ার সঙ্গে সেটা আবার FBI এখন আরম্ভ করেছে। এবং আপনার কমি বলে একটা লোক, সেই যদি আপনার ওই 10 দিন আগে চিঠি না পাঠাতো তাহলে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারত না। চিঠি পাঠিয়ে বলেছে যে হিলারি ক্লিনটন অনেক ঝামেলা আছে, কমি হচ্ছে FBI ডিরেক্টর ছিলেন। তো এই সমস্ত ট্রাম্প যে এত ম্যানিপুলেশন করতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি 1995-96 আমি দেখেছিলাম ওই অ্যাপ্রেন্টিস বলে একটা টেলিভিশনে,
হ্যাঁ যেটা উনি করতেন,
সেখানে আপনার মনে আছে কিনা জানি না, তিনি ওই এক একটা উল্টা পাল্টা কথা বলতেন আর কথাটাই পাচ্ছেন নাই, বলতেন ইউ আর ফায়ার, তাকে সেখানে ফায়ার করে দিলেন, বাস হয়ে গেল। তো এইটা আবার পপুলারিটি কিন্তু বেশ ভালোই হয়েছিল, বেশ কয়েকটা সপ্তাহ চলেছিল এটা। এবং এখন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও আমি তো ভেবেছিলাম তিনি ওই নিজের আপনার ব্যবসা বাণিজ্যের ব্যাপারেই এই প্রেসিডেন্ট ইলেকশনে ঢুকেছেন, এই ব্যাপারে কিন্তু অনেকেই বলেছিল যে এইটাই বোধ হয় তার মতলব যে এটা আরো বাড়াবেন উনি। এখন আপনি দেখেন যে এখন এই যে মিলিয়নিয়ার তাদের সঙ্গে কাজ করে যাচ্ছে, এইটা ক্যাপিটালিজমের চূড়ান্ত ব্যাপার, এবং তাকে বলা হয় আপনার বিলিয়নিয়ার পপুলিস্ট, বিলিয়নিয়ার পপুলিস্ট, এটা তো একটু কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে।
ডক্টর খান, ডক্টর শফিকুর রহমান, হ্যালো,
ট্রাম্পকে করতে হবে না হলে কি একটা বিরাট মানে
আপনি বলুন যে আশরাফ মির্জা জানতে চেয়েছেন যে আপনার মতে 100 দিনে ডোনাল্ড ট্রাম্পের বড় অ্যাচিভমেন্ট কোনটি এবং সবচাইতে বড় ব্যর্থতা কি?
ধন্যবাদ। বড় অ্যাচিভমেন্ট আমি যেটা বলবো, যেটা জিল্লুর রহমান সাহেব বলেছেন যে নীল গরসিচের অ্যাপয়েন্টমেন্ট সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিস আছেন, তার মধ্যে 8 জন ছিল ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তো সেদিক থেকে এই অ্যাপয়েন্টমেন্ট করাটা এবং কংগ্রেসকে সাথে নিয়ে এটা সম্ভব 60টা ভোট নেওয়া, এটা ওর ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু সবচেয়ে যেটা মানে ওর ফেইলিওর বা ক্ষতিকর যেটা দেশের জন্য হচ্ছে বা হয়েছে, সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি যে সমস্ত দেশটাকে ভাগ করে ফেলেছেন এবং এর ফলে যে সাধারণ জনগণের যে মরালটা, এদের মানসিক যে বৈষম্যতা, মানসিক যে শক্তিটা, যে কাজকর্ম ভবিষ্যতের দিকে তাকানো, তার যে একটা অপরিষ্কার একটা অপরিচ্ছন্ন পলিসিগুলো, কোনটা করবে কোনটা করবেন না, কোনটা আনডিসাইডেড এবং কনফিউজড পলিসি, যে সোসাইটির আমেরিকান সোসাইটির যে একটা সংহত একটা সুন্দরভাবে সারা পৃথিবীর লিডারশিপ দেওয়ার মতো যে সিচুয়েশন ছিল ওবামার সময় এবং এর আগে এবং ক্লিন্টনের সময় এবং রেগানের সময়, ওটা আমরা খুব মিস করছি। এবং যেটা গতকালকে আমরা ডোনাল্ড ট্রাম্পের মেয়ের যখন বক্তৃতা হচ্ছিল বার্লিনে, তখন দেখেছি যে তাকে বু করেছে সবাই, তাকে অপমান করেছে সবাই। এই যে একটা আন্তর্জাতিক এবং দেশের ভেতরেও যে একটা মানসিকতার পরিবর্তন এবং আমেরিকান লিডারশিপের যে ক্ষতিকর একটা অবস্থায় নিয়ে এসছে, এটা আমার কাছে সবচেয়ে বড় মানে একটা ফেইলিওর মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এখন শুনছেন আপনারা হ্যালো ওয়াশিংটন, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিন। আর আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি, ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর শফিকুর রহমান। আপনাদের আরও শ্রোতাদের আরও মনে করিয়ে দিচ্ছি যে আমাদের কাছে সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2022609981। আপনারা এই নম্বরে ফোন করতে পারেন। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি নিমাই রয়, বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলতেছি। আমার প্রশ্নটা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 100 দিবস মানে কার্য দিবসের, যে আসলে উনি কি এখানে মানে তার কতটা ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরেছেন আর কি। আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি নেতিবাচকতাটা বেশি প্রশ্রয় দিচ্ছেন নাকি ইতিবাচকতাটাকে বেশি প্রশ্রয় দিচ্ছেন আর কি।
আপনি কি মনে করেন যে উনি যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো ইতিবাচক বা নেতিবাচক?
হ্যাঁ, মানুষের অবশ্যই প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকে থাকে। তো আমি তো দেখতে পাচ্ছি যে উনি কিছুটাকে টাল মাটালের দিকে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর অবশ্যই আরো ভালো কিছু পদক্ষেপ ওনাকে নিতে হবে এবং যেন বিশ্বের শান্তি পুনরায় ফিরে আসে ঠিক ওবামা প্রশাসনের মতো আর কি।
আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
নিমাই রয় পঞ্চগড় বাংলাদেশ থেকে এই প্রশ্ন করলেন যে ট্রাম্পের পদক্ষেপগুলো ইতিবাচক না নেতিবাচক বিশ্বকে। তিনি আবার পরে বলছেন যে বিশ্বকে টালমাটালের দিকে এগিয়ে নিয়েছেন তিনি এবং বিশ্বে ওবামার সময়ের মতো যেন শান্তি ফিরে আসে, সেটাই তিনি চাইছেন। ডক্টর জিল্লুর রহমান খান, কি বলেন আপনি?
না, আমি বলছি যে আপনার ওবামার সঙ্গে কোনো তুলনা হয় না, কারণ ওবামা এমন একজন লোক ছিলেন যার যে মানে তার যে ইতিবাচক নেতিবাচক উনি বুঝতে পারতেন, উনি সেটা সম্পূর্ণ আলাদা করেছিলেন। আমাকে বিবিসি ফোন করেছিল অগস্ট মাসে 2013 যে আপনার যে রেড লাইনটা দিয়েছে ওবামা তো এখন অ্যাটাক করবে সিরিয়া। আমি বলেছিলাম দেখেন আমি যতটুকু বুঝতে পারি ওবামা এই মিডল ইস্টের এই ঝামেলায় যাবেন না, কারণ ওখানে যদি বম করে সিরিয়াকে আসাদকে সরিয়ে দেয় কারা আসবে উনি জানেন না এবং এর জন্যে উনি বোধহয় করবেন না আমি বলেছিলাম, এবং এর জন্যে উনি একটা নেগোসিয়েটেড সেটেলমেন্ট, এই নেগোসিয়েশন একটা বিরাট জিনিস, কারণ সিভিলাইজেশনটা থুসিডাইডিস বলে যে গ্রিক যে হিস্টোরিয়ান উনি বলে গেছিলেন যে ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। আপনি যদি একটা ডায়ালগের ভেতর যদি আপনি একটা সমঝোতা না আসতে পারেন তাহলে কিন্তু আপনার বিরাট একটা ক্ষতি করে দেবেন, এবং এটা আপনার আমি বলবো যে গ্লোবাল সিকিউরিটিটা এখন বড় ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ উনি ডায়ালগের মতো যেতে চাচ্ছেন না, উনি থ্রেটনিংটাই হচ্ছে উনি মনে করেন যে থ্রেট দিলেই হয়ে যাবে। এবং এখানে আমি বলবো যে নিক্সন একটা বলেছিলেন ম্যাডম্যান থিওরি, নিক্সনের মনে রাখবেন, অফ ইন্টারন্যাশনাল রিলেশন, নিক্সন বলেছিলেন এ ক্যালকুলেটেড আনপ্রেডিক্টেবিলিটি, এই ক্যালকুলেটেড আনপ্রেডিক্টেবিলিটি ফরেন রিলেশন, এবং তিনি প্রয়োগ করেছিলেন নর্থ ভিয়েতনামের ব্যাপারে কিন্তু সেটা কার্যকরী হয়নি। ট্রাম্প এটা করছেন কিন্তু এটা কার্যকরী হচ্ছে না, এখন কোনো ব্যাপারই উনি এগোতে পারছেন না। গ্লোবাল সিকিউরিটি বলেন, ন্যাচারাল ওয়ার্ল্ড, ভাইটালিটি অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, যে গ্লোবাল ওয়ার্মিং উনি বিশ্বাস করেন না, ন্যাশনাল হেলথ এর ব্যাপারে ওনার কোন ঘাপলা হচ্ছে, উনি ওবামা কেয়ার যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার উনি চেঞ্জ করতে উনি ইলেকশনে একটা বিরাজ করেছিলেন এবং তার ব্যাপারে সাপোর্টও মিডল ক্লাস থেকে পেয়েছিল, কারণ যে ওর যে আপনার যে মান্থলি যে ইয়েটা সেটা বেড়ে গেছিল এবং সেটাও উনি কোনো কিছু করতে পারছেন না। কনস্টিটিউশনালিজমটা উনি বুঝতে পারছেন না, কনস্টিটিউশনালিজম আমেরিকার বহুদিন লেগেছিল এই কনস্টিটিউশনের মধ্যে যে
আপনার ভ্যালু, কনস্টিটিউশনাল ভ্যালু একটা বিরাট জিনিস, সেখানে ভ্যালুগুলো হবে চেকস অ্যান্ড ব্যালেন্স আপনার বুঝতে হবে। মানে আমেরিকান সিস্টেম হচ্ছে তিনটা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়াল, এই চেকস অ্যান্ড ব্যালেন্সের ভেতরে স্টেবিলিটি অ্যান্ড পিস নিয়ে এসছে। এবং দেখুন, আমি আমেরিকায় এসেছি, সিভিল রাইটস লেজিসলেশন আগে আমি পড়ছি আমেরিকায়, তখন আমি দেখতাম হোয়াইটস অনলি লেখা আছে, এবং আমার ফুল বাইট স্কলার হিসাবে আমার যে একটা আইডেন্টিটি কার্ড ছিল, আই ওয়াজ অ্যালাউড টু ইউজ এনি ফ্যাসিলিটি, কিন্তু অন প্রিন্সিপল আমি যেখানে দেখেছি হোয়াইটস অনলি সেখানে আমি কোনোদিন যাই না। তো সিভিল রাইটস একটা বিরাট জিনিস, ক্রিমিনাল জাস্টিস ব্যাপারে ট্রাম্প কোনো কমিটমেন্ট করতে পারছেন না। ফ্রি প্রেসের ব্যাপারেও উনি প্রেসকে গালাগালি দিচ্ছেন, কিন্তু কিরকম ভাবে সত্যটা কি জিনিসটা সেটা উনি তুলে ধরতে পারছেন না। সায়েন্সের ব্যাপারে উনি, সায়েন্সের এখন একটা গ্লোবাল একটা মুভমেন্ট শুরু হয়েছে ট্রাম্পের এগেনস্টে, কারণ সায়েন্সে উনি বিশ্বাস করেন না, গ্লোবাল ওয়ার্মিং এ বিশ্বাস করেন। আপনার যে কি ক্ষতি হতে পারে, যে আপনার এই যে আপনার যে আনসাইন্টিফিক অ্যাপ্রোচ করে মানুষের কি ক্ষতি হতে পারে তার সম্বন্ধে তার কোনো চিন্তা নেই, এই ব্যাপারে তার চিন্তা করবেন না। পাবলিক এডুকেশন ব্যাপারে তো তিনি কোনো ব্যাপার না, এডুকেশন যে কত বড় একটা জিনিস সেটা যদি না জানা যায় তাহলে তো ডেমোক্রেসি কোনোদিন টিকবে না। এডুকেশন ব্যাপারেও উনি কোনো মাথা ব্যথা নাই, কোনো তুলে ধরছে না কি তার পলিসি, কিছু তুলে ধরছে না। এবং পাবলিক ফান্ডিংটা উনি বন্ধ করবার চেষ্টা করছেন, এবং তাদের পাবলিক স্কুলের কি অবস্থা হবে আমি চিন্তা করে দেখুন। এবং এখানে আমি আগেই বলেছি যে মিলিয়নার্স আর বিলিয়নার্স দিয়ে ওই দেশ চালানো যায় না। আপনি হ্যাঁ কিছু কিছু জায়গা আপনি চালাতে পারেন, আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের ফলে কিছু করতে পারেন, কিন্তু সেই ব্যাপারেও উনি এগোতে পারছেন না। ইনফ্রাস্ট্রাকচারে বিরাট একটা আপনার দরকার আমেরিকায়। আমেরিকায় অনেক জায়গায় দেখবেন এয়ারপোর্ট গুলো দেখবেন, আপনার রেল স্টেশন গুলো দেখবেন, কতগুলো হাইওয়ে দেখবেন যে কোনো রিকনস্ট্রাকশন এ পর্যন্ত হয়নি। তো সে ব্যাপারে উনি এগোতে পারছেন না। এবং ফ্যাক্ট অ্যান্ড ফিকশনের যে একটা ডিফারেন্স আছে, যে সেই ব্যাপারে মাঝে মাঝে ওনার মাথাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো এখন আমি তো বলবো যে গ্লোবাল যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একটা খুবই দরকার। এবং এটা এই যে ডেমোক্রেসি হচ্ছে আইডিয়াল একটা জিনিস, এটা খুব কমপ্লেক্স জিনিস কিন্তু একটা বিরাট জিনিস। এটা আপনার করেছিলেন হেরোডোটাস বলে একজন, সে সিক্স সেঞ্চুরি বিসি, তিনি হেরোডোটাস করেছিলেন যে দেখো বড় ঝামেলা হচ্ছে। তো ডেমোক্রেসি, ডেমোক্রেসিয়ান মানুষরা যদি নিজের লিডারকে ইলেক্ট করতে পারে, লিডার যদি মানুষের জন্য কাজ করতে পারে তাহলে খুব ভালো হবে। কিন্তু তার কোনো আইডিয়া ছিল না যে ভায়াবিলিটি অফ অপোজিশন, ডেমোক্রেসি যদি অপোজিশন ভায়াবিলিটি না থাকে ডেমোক্রেসি ডিকটেটরশিপের দিকে চলে যায়, যেটা আমরা ইউরোপে দেখেছি।
ধন্যবাদ।
ইলেকটেড হয়েছিলেন হিটলার স্যার, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছিলেন কিন্তু দেখেন
আপনি যদি নিমাই রায় পঞ্চগড় থেকে, যিনি জানতে চেয়েছিলেন যে ট্রাম্পের পদক্ষেপগুলো ইতিবাচক না নেতিবাচক, এবং বিশ্বকে টালমাটালের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে, তিনি আরো বলেছেন যে তিনি চান যে বিশ্বে যেন ওবামার সময়ের মতো শান্তি ফিরে আসে, আপনি যদি এ ব্যাপারে একটু আলোকপাত করেন।
ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে উনি ইতিবাচক কিছু কিছু পলিসি করছেন, যেমন আমরা এ পর্যন্ত 41টা এক্সিকিউটিভ অর্ডার দেখেছি, এবং এই সবগুলোই বেশিরভাগই হচ্ছে ওবামা যে ভালো কাজগুলো করেছেন ওগুলো পরিবর্তন করা, ওগুলো বন্ধ করে দেওয়া, যেমন নাফটা থেকে বেরিয়ে আসা, যেমন টিপিপি থেকে বেরিয়ে আসা, এবং মেক্সিকোতে ওয়াল দেওয়া, এবং বিভিন্ন রকম যে কাজগুলো বা ইনিশিয়েটিভগুলো উনি এক্সিকিউটিভ অর্ডার যেগুলো দিচ্ছেন সেগুলো সাধারণ লোকের কোনো উপকারের জন্য নয়। এটা যেটা হচ্ছে, কিছু কিছু উনি করার চেষ্টা করছেন, ব্যাংকিং রুলস এবং অন্যান্যগুলো রিল্যাক্স করে দিয়ে
রেগুলেশন গুলোকে পরিবর্তন করে দিয়ে যেসব এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন বা ইমিগ্রেশনদের আসার ব্যাপারে যেসব এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, সব কটাই সাধারণ জনগণের, আমেরিকান এবং বিশ্বের সাধারণ জনগণের বিরুদ্ধে। যে ইতিবাচক দু চারটা উনি কাজ করছেন সেগুলো হলো আমেরিকার ব্যবসায়ী এবং বড়লোকদের পক্ষে, যেমন ট্যাক্স কমিয়ে দেবেন, উনি আজকে বা কালকে বা এই সপ্তাহ না হলেও
আগামী ঘোষণা করার কথা,
হ্যাঁ করিয়ে দেওয়ার কথা। এই যে ওনার কতগুলো যে ইতিবাচক কাজগুলো করছে সেটা সাধারণ জনগণের উপকারের জন্য নয়, এটাই শুধু আমি বলতে চাচ্ছি।
অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের দুজন অতিথি, বিশেষ অতিথি এনারা ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর শফিকুর রহমান, দুজনই আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন আপনাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি মোহাম্মদ সাব্বির রহমান দাদাবসের পার্বতীপুর দিনাজপুর থেকে বলছি।
বলুন।
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশি পোশাক শ্রমিকদের তৈরিকৃত টুপি এবং শার্ট পরে শপথ অনুষ্ঠানে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশিদের অধিকাংশ পোশাকেই তৈরি করে থাকে, অথচ এই বাংলাদেশি পোশাক শ্রমিক এবং মালিকেরাই অনেক সময় প্রশ্ন তুলে তাদেরকে ন্যায্য অধিকার দেয় না যুক্তরাষ্ট্রের পোশাক শিল্প বাজার। মিস্টার ট্রাম্প, আপনি এই 100 দিনে কি পদক্ষেপ নিলেন এ সম্পর্কে আপনি কি জানতে চেয়েছেন? কেন বাংলাদেশি শ্রমিকেরা এই প্রশ্ন তোলে? আশা করি উত্তর দিবেন।
মোহাম্মদ সাব্বির রহমান, অনেক ধন্যবাদ। কিন্তু সাব্বির রহমান, আপনাকে জানিয়ে রাখছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আমরা আমাদের বিশেষ অতিথিদের কাছেই যাচ্ছি, তাদের কাছ থেকে জেনে নিই যে এই ব্যাপারটা। যেমন তিনি বলছেন, তিনি ধন্যবাদ দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি ওই লাল টুপিটা যেটা পরেন, যেটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেই টুপিটা নাকি বাংলাদেশের তৈরি, আমরা অনেক খবর এটা অবশ্য দেখেছি। আর তিনি বলছেন তিনি যে শার্টও পরেছিলেন সেটাও নাকি বাংলাদেশের তৈরি, এটা ঠিক আমি জানি না, বলতে পারছি না। তবে আমি আমার দুজন বিশেষ অতিথির কাছে যাচ্ছি আপনাদের কাছ থেকে এই বিষয়ে মন্তব্য জানার জন্য। ডক্টর জিল্লুর রহমান খান, আপনি কি এ ব্যাপারে কিছু জানেন?
না না, আমি তো আগেও বলেছি যে ট্রাম্পের ব্যবসার জন্য আপনার যা যা করতে হয় তিনি করছেন, তার ইনভেস্টমেন্ট দুনিয়া শুদ্ধ আছে, বাংলাদেশও তার আছে, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও তার আছে, ইন্ডিয়াতে বিরাট ইনভেস্টমেন্ট আছে। আর ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার, তিনি তো ট্রাম্পকে সাপোর্ট দিয়েছেন, এবং ইন্ডিয়ান যে আমেরিকান ইন্ডিয়ান আছে তারাও বিরাট সাপোর্ট ট্রাম্পকে দিয়েছিলেন ইলেকশনের সময়। তো ইনি ইনভেস্টমেন্ট করছেন নানা দিকে, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু তার ঝামেলাটা হচ্ছে যে আপনার এই মুসলিমস, যে মুসলিমস যে যারা এত কাজ করেছে এই দেশের জন্য, আমেরিকার জন্য, তাদের সে স্বীকার করতে চাচ্ছে না। যারা মুসলিমরা প্রাণ দিয়েছে আমেরিকার জন্য তাদের তিনি স্বীকার করতে চান না, যে একজন প্রাণ দিয়েছে, ক্যাপ্টেন ছিলেন মুসলিম, প্রাণ দিয়েছেন আমেরিকার, যে তার বাবাকে তিনি একেবারে গালাগালি দিয়েছেন একটা ব্যাপারে, এবং সেই ব্যাপারে অবশ্য তারপরে একটু কোনো অ্যাপোলজি, উনি কোনো ক্ষমা প্রার্থনা উনি বিশ্বাস করেন না, এই ব্যাপারে কিছু করেননি। আর মুসলমানদের ইয়ে করেছেন, বন্ধ করেছেন, মুসলমান দেশগুলো মিডল ইস্টের থেকে আপনার সিরিয়া বলেন, ইরান বলেন, এই সমস্ত লিবিয়া বলেন, এখান থেকে যারা ব্যবসা করতে আসছে তারা যাতে না আসতে পারে, এমনিও আসতে দিতে চাচ্ছে না। এবং আপনাকে আগে বলেছি আমেরিকা একটা বিরাট জিনিস, চেকস অ্যান্ড ব্যালেন্স একটা জিনিস, এই যে ইমিগ্রেশনতে উনি বাধা দেওয়ার যে এক্সিকিউটিভ অর্ডার উনি ইস্যু করেছেন, এই কোর্টের সামনে যখন অ্যাপিল করা হচ্ছে কোর্ট তাকে এটা বলে যে এই এক্সিকিউটিভ অর্ডার গুলো কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেড নয়, এবং এটা হয়তো আলটিমেটলি সুপ্রিম কোর্টে ও যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার আশা করছেন যে সুপ্রিম কোর্টে তার যে নমিনি, যে 9 জাজকে ও হয়তো উনি একটা পাবেন, কিন্তু ওনার বুঝতে হবে যে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তিনিও রিপাবলিকান ছিলেন, এবং
সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টও তাদের একটা বিরাট আপনার ইনফ্লুয়েন্স একটা থাকে মানুষের উপরে, জাজদের উপরে। তিনিও কিন্তু এই যে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার হতো না, উনি বলেছিলেন যে ওবামা অ্যাজ এ প্রেসিডেন্ট তার একটা অধিকার আছে এইটা এগিয়ে নিয়ে যাওয়া, এবং এটা যদি উনি ওটা না করে নিতে পারতেন তাহলে হতো না। এবং ট্রাম্প বুঝতে পারছে না যে তার অ্যাপয়েন্টিও যে অন্যায়টা কাম করছে, যে এই কতগুলো মুসলমান হিসাবে সে ঠেকিয়ে দিচ্ছে, আপনার ইমিগ্রেন্ট যারা আসছে মেক্সিকোর থেকে যারা চামড়া সাদা নয় তাদের ঠেকিয়ে দিচ্ছে। কারণ বর্ডার লাইনস আপনি দেখবেন, এখানেও আপনাকে বলে রাখি, আগেও বলেছি যে আমি ফ্লোরিডায় আছি 14 বছর ধরে, এখানে দেখি যে আপনার সাউথ আমেরিকা যারা সাদা তাদের কোনো ঝামেলা নেই, কিন্তু যারা সাদা নয় তাদের অনেক ঝামেলা। এবং বর্ডার যে ওয়াল করা হচ্ছে এইগুলো হচ্ছে এই নন সাদা, বুঝলেন, যারা কালো সাউথ আমেরিকান তাদের জন্য। তো এই যে রেসিজমটা, এটা তো বিরাট ক্ষতিকর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য রেসিজম একটা বিরাট ক্ষতিকর, এটা গণতন্ত্রকে শেষ করে দেয়, যেটা আমরা দেখেছি ইতালিতে হয়েছে, আপনার জার্মানিতে হয়েছে, হিটলার রেসিজম জুইসদের, তারা বলতেন জুইসরা এরা ইয়ে না, হোয়াইট নয়, এরা অন্য, এটা অন্য ক্লাসের লোক, এদের শেষ করে দাও। 6 মিলিয়ন জুইসদের এরকম ভাবে ধ্বংস করা হলো, এবং এখনো আপনারা দেখছেন যে মিডল ইস্ট থেকে যারা আসছে তাদেরও এই ওবামা কিন্তু অনেক সিলেক্টিভ, যাদের দেখছেন যে তারা ওই ইনভেস্টমেন্টে তাকে হেল্প করবে তাদের কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু যারা দেখছেন সাহায্যের জন্য আসতে চাচ্ছে তারা থাকতে পারছে না, এই মানে তাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারা ইউরোপে জার্মানিতে এসে আশ্রয় নিয়ে নিয়েছিলেন, এবং মার্কেল এটা বিরাট একটা মানে মনুষ্যত্বের একটা বিরাট কাজ করে গেছেন, যে 1 মিলিয়ন রেফিউজিস মতন উনি আশ্রয় দিয়েছেন, যার জন্যে তার এগেনস্ট আবার একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে আপনার জার্মানিতে, ফ্রান্সে আপনি এই মুভমেন্ট দেখবেন যে ইমিগ্রেন্টসদের এগেনস্টে, যে লেপেন বলে একজন হচ্ছে ফার রাইটের একজন, তিনি এখন এগিয়ে আছেন, বলছেন সে আমেরিকান মতন তিনি ওই ইমিগ্রেন্ট সমস্ত বন্ধ করে দেবেন যারা ওই মিডল ইস্ট থেকে মুসলমানরা কেউ না ঢুকতে পারে। দুঃখজনক, খুবই দুঃখজনক।
ধন্যবাদ ডক্টর শফিক রহমান।
ইনভেস্টর হিসেবে তিনি কথায় মাথার একটু বুদ্ধি রাখবেন, কিন্তু এই সমস্ত দেখে আমার খুবই দুঃখ লাগছে।
ডক্টর শাব্বির রহমান, আপনার কাছে আমি যাব এই প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু তার আগে আরেকজন কলার আছেন, আমি তার প্রশ্নটা নিয়ে নিতে চাই। হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার, বলুন আপনার নামটা বলুন।
জি জি, আমি কথা বলছি দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে,
আচ্ছা,
বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে বলছিলাম।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বারাক ওবামা উনি বিদায় নিয়ে গেলেন, তা আমাদের যে ডোনাল্ড ট্রাম্প উনি যে আমাদের প্রেসিডেন্ট, যে আমাদের, আমি বলবো আমাদের বাংলাদেশের গার্মেন্টসে এবং কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটুকু কি ভূমিকা পালন করবে, এবং যে কোনো ব্যবসা ক্ষেত্রে, এবং কি আমরা জানি আমাদের বাংলাদেশ একটা ছোট একটা দেশ, আমরা যাতে ডোনাল্ড ট্রাম্পের একটা প্রেসিডেন্ট আমরা এরকম একটা পাইলাম, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে গার্মেন্ট শ্রমিক এবং কি আমাদের অনেক শিল্প বাণিজ্য যে আছে কতটুকু কি ভূমিকা পালন করার জন্য সক্ষম হবে,
অনেক আলোকপাত করবেন। অনেক ধন্যবাদ দীপক চক্রবর্তী আপনার প্রশ্নের জন্য। ডক্টর শাব্বির রহমান, ডক্টর শফিকুর রহমান, শাব্বির রহমান যে প্রশ্নটা করেছিলেন, যে বাংলাদেশি টুপি পরেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তিনি আরও জানতে চেয়েছিলেন যে এই যুক্তরাষ্ট্রে মানে বাজারে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পান না, এবং দীপক চক্রবর্তী যে কথাটা বললেন যে বাংলাদেশ কি ধরনের অ্যাডভান্টেজ পেতে পারে বা এই বাণিজ্যের ক্ষেত্রে, আপনি যদি এই দুই শ্রোতার প্রশ্নের উত্তর দেন।
ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প
শুধু লাল টুপি না, তার শার্ট এবং টাই সেগুলো একটা ভিয়েতনামের, একটা চায়নার, চীন দেশের বানানো, সবই বিদেশের বানানো। কারণ আমেরিকা এখন কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে না। কিছু কিছু অল্প পকেট রয়েছে যারা কিছু করে, কিন্তু বড় রকমের ইগুলো চীন, বাংলাদেশ, ভিয়েতনাম এবং নিকারাগুয়া, সাউথ আমেরিকা এসব দেশে চলে গেছে। এখন উনি যে পলিসিগুলো করছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বা করেছেন বা ইলেকশনের আগে, নির্বাচনের আগে যেসব কথা বলেছেন, ওনার এই কথাগুলোর সাথে বাস্তবতার সম্পর্ক খুব একটা ছিল না। উনি কিভাবে ওবামাকে হারিয়ে কিভাবে নির্বাচনে আসবেন সেটাই ছিল তার প্রধান কথা। ফলে সে অনেক ভুল কথা, অনেক মিথ্যা কথা, অনেক রকম তথ্যবিহীন কথা বলে উনি ইলেকশনে ভোট নির্বাচিত হয়েছেন। এখন এই পর্যায়ে এসে বাংলাদেশের সহ, বাংলাদেশ সহ অন্যান্য দেশে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে এবং অন্যান্য ছোট ছোট ইন্ডাস্ট্রি করে, যেটা আমেরিকার মার্কেট একটা বড় মার্কেট, সেখানে আসার জন্য যে আইনগুলো রয়েছে, আগে যেমন আমাদেরকে বাংলাদেশকে ট্যাক্স ফ্রি দিয়ে দেওয়া হয়েছিল, যে বাংলাদেশ থেকে যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যে মেটেরিয়ালগুলো আসবে বা যে সাপ্লাইগুলো আসবে তার কোনো ট্যাক্স থাকবে না, সেই ট্যাক্সটা আবার ইম্পোজ করেছে। এবং বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক, একটা রাজনৈতিক সম্পর্কটা অনেকটা প্রথম দিকে আগে যেমন ছিল তেমন গত ওবামার সময় ছিল না। ওবামার প্রথম দিকে দু বছর তিন বছর ভালো ছিল, পরে আমাদের দেশে দ্বিতীয় নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাথে, ওবামার ফরেন সেক্রেটারি যখন আমেরিকায় ঢাকায় গেছেন, তখন বিভিন্ন রকমভাবে যে বাংলাদেশের যে সুন্দর একটা পরিবেশ এবং অবস্থান ছিল সেটা নেই বলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে এবং অর্থনীতিতে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে, বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিদের। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের শ্রমিক কিভাবে কত টাকা পাবে কি না পাবে সেটা অন্যান্য দেশ ঠিক করে না, সেটা ঠিক করে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন রয়েছে, এবং কত তাদের স্যালারি হবে, কত কি হবে, কিভাবে বেনিফিট পাবে সেই শ্রমিকরা, সেটা লোকাল গভর্নমেন্ট এবং লোকাল ইন্ডাস্ট্রি ডিসিশন মেকিং করে। কাজে সে অবস্থায় ট্রাম্প কতটুকু কি করবেন, ট্রাম্প বাধা দিতে পারবেন অথবা উনি ট্যাক্স ফ্রি করে দিতে পারবেন যদি যেটা সম্ভব হয়, কিন্তু উনি ওটা করবেন কি না সেই পর্যায়ে এখনও কোনো আলোচনা হয়নি। ওনার যে আমরা ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি পলিসি, যেটা আইসোলেশন এবং আমেরিকা ফার্স্ট, আমেরিকা প্রথম, আমেরিকার বাইরে আমরা কোনো কিছু করব না, আমরা কোনো দেশের পুলিশ বা অন্য দেশের উপকারের জন্য, হেল্পের জন্য যাব না, এই ধরনের একটা মানসিকতা নিয়ে ট্রাম্প এসেছিলেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ডক্টর জিল্লুর রহমান খান বলেছেন যে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং ন্যাটো এবং অন্যান্য জায়গায় অর্থনীতি সম্পর্কে গ্লোবালাইজেশনের যে বিরুদ্ধে উনি ছিলেন সেটার থেকে উনি কিছুটা সরে এসেছেন এবং সরে আসতে হবেই, কারণ পৃথিবী, আমি যেটা আগে বলছিলাম যে বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেটার একটা ফল হচ্ছে যে তাকে সারা বিশ্বের সাথে বিভিন্ন অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশের সাথে মান চালিয়ে মানে একটা সহ অবস্থান রেখে চলতে হবে।
অনেক ধন্যবাদ শ্রোতারা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিন। আমাদের যে দুজন বিশেষ অতিথি আছেন তারা হচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর শফিকুর রহমান। আর আপনারা যদি আমাদের ফোন করতে চান তাহলে এই নম্বরে ফোন করুন 2022609981। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন শহীদুল আলম সুইজারল্যান্ডের জেনেভা থেকে, তিনি প্রশ্ন করেছেন, আমি তার চিঠিটা থেকে পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্সিয়াল প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি চীনকে মুদ্রা ম্যানিপুলার হিসেবে উল্লেখ করবেন। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে চীন তার অর্থের মূল্যকে কৃত্রিমভাবে কম রাখে, যার ফলে তার রপ্তানি সস্তা হয়ে যায় এবং অন্যান্য দেশগুলোকে প্রলুব্ধ করা আরও আরও আর তার জিনিস কিনতে। কিন্তু 12 এপ্রিল তিনি চীনের অবস্থানের দিকে ঝুঁকে পড়লেন। ওয়াল স্ট্রিট জার্নালকে বললেন যে তিনি বিশ্বাস করেন না যে চীন তার মুদ্রা ছাঁটাই করছে। তাহলে চীন কি তাহলে মুদ্রা ম্যানিপুলার নয়? কোরিয়া নিয়ে ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন? এই এটাই হচ্ছে তার প্রশ্ন। ডক্টর আরেকটা উনি কি আরো প্রশ্ন করেছেন? আচ্ছা হ্যাঁ, বলুন প্রশ্নটা।
আমি একতারি বলতেছি চট্টগ্রাম বিষয় থেকে। আজকের হেলো ওয়াশিংটনে আলোচ্য বিষয় আমেরিকার ট্রাম্প সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে আজকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুতে আমি বলছি যে 100 দিন ট্রাম্প সরকার কিভাবে পার করলেন, তার মধ্যে সবচেয়ে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো ওবামার স্বাস্থ্যসেবা নীতি এবং মেক্সিকোতে প্রার্থী প্রয়োগ করতেছে সেই প্রার্থী নিয়ে এবং আদার্স অভিবাসী নিয়ে যে আমার সরকার ওবামা সরকারের যে নীতি ছিল সেই নীতিকে ফেরিয়ে আসিয়েছে ট্রাম্প সরকার নতুন গুলো করতে যাচ্ছিল। এই 100 দিনের মধ্যে এই যে 2-3 যে সংকট মানব থেকে এই ট্রাম্প সরকার এই 3টা বিষয়কে নিয়ে আগামী দিন কিভাবে আগাবে সে কি পরিকল্পনা ট্রাম্প সরকারের 100 দিনে এই সাফল্য এবং ব্যর্থতাকে আমি একটু সমালোচনার কাছে শুনতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাইরে।
ধন্যবাদ লিয়াকত আলী। তিনি বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন। কিন্তু আমরা আগে ফেসবুকে যে প্রশ্নটা এসেছিল শহীদুল আলমের কাছ থেকে সেই প্রশ্নটার দিকে প্রথমে উত্তর দেব। ডক্টর আজিজুর রহমান খান তিনি বলছেন যে প্রেসিডেন্সিয়াল প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন যে চীনকে মুদ্রা ম্যানিপুলার আখ্যায়িত করবেন, কিন্তু পরে সেটা তিনি করছেন না, সেটাই মূল বক্তব্য। আপনি কি বলেন?
আমি তো আগেই বলেছি যে ট্রাম্প আগে অনেক কিছু বলেছেন, এটা আপনার যেটা সমস্ত দায়িত্ব চীনের উপরে চাপাবার চেষ্টা করেছেন যে আমাদের এখানে যে চাকরিগুলো চলে যাচ্ছে এই চীনের ম্যানিপুলেট করছে বলেই এই আমাদের ওয়ার্কার্স এর এরকম ভাবে চাকরি হচ্ছে না, আপনার আমাদের যে এগ্রিকালচার লেবাররা তারা সাফার করছে, এইগুলো সব চীনের ঘাড়ে চাপাবার উনি চেষ্টা করেছেন। কিন্তু আপনার ইলেকশনের পরে তিনি ওই আমি আগেও বলেছি 360 ডিগ্রি চেঞ্জ করেছেন, যখন উনি দেখলেন যে চীনের ইনভেস্টমেন্ট ছাড়া আমেরিকার যে এই অবস্থা আজকে এটা হবে না এবং চীন সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং আমি যা মনে করছি যে অন্তত 10-15 বছরের মধ্যে ইট উইল বিকাম দ্য লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। তো চীনের সঙ্গে উনি বুঝতে পারলেন বিজনেস হিসাবে যে এর সঙ্গে ঝামেলা করলে চলবে না এবং চীনও ট্রাম্পকে বুঝে ফেলছে যে উনি বিজনেসম্যান এবং চীনের যে আপনার জি জিনপিং তিনিও আবার উনি জানেন ওনারও ব্যাকগ্রাউন্ড আছে অনেক ঝামেলার মধ্যে উনি উঠে এসছেন। তো এ দুজন দুজনকে বুঝে ফেলেছে এবং সেই জন্য আপনাকে আগেও বলেছি যে সাউথ ফ্লোরিডা চীনের জি জিনপিং এর সঙ্গে একটা উনি আলোচনা করলেন, তো সেখানে উনি তার তাকে অ্যাসুরেন্স দিলেন যে চীন তার সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কোনো ঝামেলা হবে না এবং এই ক্যাম্পেনের যেটা ব্যাপার আর এইটা হচ্ছে 360 ডিগ্রি ডিফারেন্স, একটা উল্টো ব্যাপার। আর একটা বলি যে বিজনেসের জন্য উনি অনেক কিছু করেন, চীনের আপনার যে ওনার মেয়েকে পাঠালো উইমেন্স এম্পাওয়ারমেন্ট এটা বার্লিনে হলো আপনার এই সপ্তাহে হলো, তো সেখানে আবার ও মেয়ে আবার চীনের এক রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলাপচালনা করে যে চীন যাতে ওর মেয়ের যে জিনিসপত্র ওর মেয়ে প্রডিউস করে ম্যানুফ্যাকচার করে সেটা যে চীনের মার্কেটটা পেয়ে যাবে, তো
ওর হচ্ছে বিজনেস অ্যাপ্রোচ, বিজনেসের জন্য উনি যেখানে তার সাপোর্ট দেবে দেওয়া দরকার তিনি করবেন। কিন্তু আমেরিকার যে গণতন্ত্র যে এগিয়ে নিতে হবে, মানুষের যে উপকার করতে হবে, নারীদের উপকার করতে হবে, এই দিকে তার লক্ষ্যটা খুব কম, বিজনেসের দিকে আছে। সেই জন্যে ইন্ডিয়াতে তিনি বলছেন খুব ভালো, চীন খুব ভালো, বাংলাদেশ খুব ভালো, কারণ সবচেয়ে লোয়েস্ট এখন প্রোডাকশন কস্ট হচ্ছে বাংলাদেশে, কোয়ালিটি সবচেয়ে ভালো কিন্তু প্রোডাকশন কস্ট লোয়েস্ট এই গার্মেন্টে। এবং চীনও বহু আপনার জিনিস বাংলাদেশে ইনভেস্ট করছেন চীন। তো এইখানে ট্রাম্প আপনার ওই বিজনেস যে অ্যাঙ্গেলটা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না যে গণতন্ত্র শুধু বিজনেস হলে চলবে না, মনুষ্যত্ব দরকার।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
একটা বিরাট দায়িত্ব আমেরিকার যে একে এগিয়ে নেওয়াটা, মানে গ্লোবালাইজেশন করা। এবং আপনাকে বলেছি যে ইউরোপেও যে এই সাফার করেছে, গণতন্ত্র হয়েছিল 1930s, কিন্তু সেটা তারা ডিস্ট্রয় করে ফেললো, ইটালি আর জার্মানি, এবং যার জন্যে মহাযুদ্ধ হলো, যার জন্যে কত লক্ষ লোক প্রাণ দিল।
ডক্টর শফিকুর রহমান, যিনি শহীদুল আলম, যিনি জিনেভা থেকে প্রশ্ন করেছেন যে চীনকে ট্রাম্প বলেছিলেন মুদ্রা ম্যানিপুলার, কিন্তু পরে সেটা তিনি আবার তার মত পরিবর্তন করেছেন। এবং আমাদের আরেকজন প্রশ্নকর্তা লিয়াকত আলী চট্টগ্রাম থেকে, তিনি বলছেন যে ট্রাম্প ওবামার স্বাস্থ্যনীতি পাল্টাতে চেয়েছেন এবং প্রাচীন নির্মাণ করতে চেয়েছেন, তিনি কিভাবে এক্ষেত্রে এগোবেন, তার কি পরিকল্পনা, আপনি যদি এ বিষয়ে একটু আলোকপাত করেন।
আমার কাছে যেটা মনে হয়, এটা তার পার্সোনালিটি প্রবলেম। ট্রাম্পের নিজে কোন বিষয় কতটুকু বোঝেন, কতটুকু শিক্ষিত রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমি জানি না, আমাদের অনেকেরই প্রশ্ন আছে। কিন্তু উনি যেটা করার চেষ্টা করেছেন, উনি প্রত্যেকটা জিনিসই প্রথমে নির্বাচনের আগে একরকম বলেছেন এবং নির্বাচনের পরে যেটা ডক্টর জিল্লুর রহমান খান বললেন যে পরিবর্তন করে একেবারে 360 degrees ঘুরে গেছেন, এটা সত্যি, এটা বাস্তবতার সাথে তাকে ফিরে আসতে হচ্ছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে প্রেসিডেন্টের সব কিছু জানতে হবে না বা করতে হবে না। প্রেসিডেন্টের একমাত্র বড় কাজ হচ্ছে একজন নেতার তার ভালো অ্যাডভাইজার, ভালো ক্যাবিনেট, ভালো মানে যারা এক্সপার্ট তাদের বুদ্ধি নিয়ে কাজ করা। উনি সেটাও ফেল করছেন। ওনার যে ক্যাবিনেট তৈরি করেছেন এবং ওনার যে অ্যাডভাইজারি বোর্ড রয়েছে এবং হোয়াইট হাউসের বাইরে যেসব অ্যাডভাইজার তা নিয়েছেন, সব অ্যাডভাইজার বিলিয়নিয়ার এবং বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এবং তারা সব ব্যবসায়ী। ফলে সাধারণ লোকের, সরকার চালাতে হলে ব্যবসা চালানো সাধারণ লোকের জন্য কেয়ার করতে হয় না ব্যবসা চালানোর জন্য। কিন্তু যখন একজন সরকারে আসবেন, সরকারে হলো সাধারণ লোকের উপকারের জন্য পলিসি করতে হবে, সেইগুলোতে উনি ফেল করে যাচ্ছেন। ম্যানিপুলেটর হিসেবে উনি যেটা বলেছেন দুটোই, আগেরটাও সত্যি না পরেরটাও সত্যি না। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, ওরা চায়নারা 100% ম্যানিপুলেটর ছিল না, কিন্তু তারা কিছুটা টাকা ম্যানিপুলেট করেছে, যেটা তাদের অর্থনীতি পলিসির একটা রুল, যে কেউ পৃথিবীতে তারা নিজেরা করবে তাদের প্রয়োজনের, তাদের এক্সপোর্ট বাড়াবার জন্য, সেটা খুব সাধারণ, এবং ইম্পোর্ট কমাবার জন্য, সেটা খুব সাধারণ আইন। আর লিয়াকত আলী সাহেব যেটা বলেছেন যে এই 100 দিনে উনি যে কী করবেন, উনি, আমি এর আগে যেটা বললাম যে উনি একটু কনফিউজড, উনি একটু আনক্লিয়ার, অপরিচ্ছন্ন একটা পলিসি নিয়ে নির্বাচনের আগে এসছেন। এখন কিছুটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে উনি কিছুটা বোঝার চেষ্টা করছেন এবং যার জন্য একটার পর একটা উনি পরিবর্তন করে ন্যাটো বা চীনের সাথে বা অস্ট্রেলিয়ার সাথে বা অন্য অন্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ডেমোক্রেটদের সে ইনভাইট করছে, তার অপোজিশন আজকে
সেনেটরদের যাওয়ার কথা,
সেগুলো আর কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে।
হ্যাঁ, ডক্টর শফিক রহমান, আমাদের হাতে অ্যাকচুয়ালি একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর শফিকুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারছি না তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত। ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।